দানিয়েলের পুস্তক নম্বর ৯ প্রথম স্বর্গদূতদের বার্তা।
দানিয়েল গ্রন্থের প্রথম অধ্যায়টি প্রকাশিত বাক্য গ্রন্থের চতুর্দশ অধ্যায়ের প্রথম স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে। ইহোয়াকিম প্রতীকগতভাবে নির্দেশ করে যে এটি প্রথম স্বর্গদূতের বার্তার শক্তিশালীকরণ, সমাপ্তির সময়ে তার আগমন নয়। সমস্ত নবী তদন্তমূলক বিচারের শেষ দিনসমূহকে নির্দেশ করছেন। অতএব এই অধ্যায়টি ১১ সেপ্টেম্বর ২০০১কে প্রতিনিধিত্ব করছে, যখন ১৪৪০০০ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছিল। মালাখি গ্রন্থের তৃতীয় অধ্যায়ে সেই প্রক্রিয়াকে শুদ্ধিকরণের প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে, যখন এক দূত চুক্তির দূতের জন্য পথ প্রস্তুত করেন, যাতে তিনি হঠাৎ তার মন্দিরে আসেন। যে দূত পথ প্রস্তুত করেন, যিনি মরুভূমিতে আর্তনাদকারী কণ্ঠস্বর ও বটে, তিনিও একটি পরীক্ষা, যা শুদ্ধিকরণের প্রক্রিয়ার অংশ। মালাখির তৃতীয় অধ্যায়ে ১৪৪০০০কে লেবির পুত্রদের রূপে উপস্থাপিত করা হয়েছে। লেবির পুত্রেরা তাদের প্রতিনিধিত্ব করে, যারা দূত মসির পাশে দাঁড়িয়েছিলেন সোনার বাছুরের বিদ্রোহের সময়, যা পশুর প্রতিমার প্রতিনিধিত্ব করেছিল।
পশুর প্রতিমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হল শুদ্ধিকরণের প্রক্রিয়া গঠনকারী তিনটি পরীক্ষার মধ্যে দ্বিতীয়টির আরেকটি বাইবেলীয় দৃষ্টান্ত। লেবির পুত্রদের মোহরিত হওয়ার আগে ওই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে।
ইজেকিয়েলের অষ্টম ও নবম অধ্যায় বর্ণিত মোহরকরণ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর শুরু হওয়া শুদ্ধিকরণের প্রক্রিয়ার আরেকটি উদাহরণ। অষ্টম অধ্যায়ে জেরুসালেমে যারা শেষ পর্যন্ত সূর্যের সামনে নতজানু হয়, তারা লাওদিকীয় অ্যাডভেন্টবাদের চার প্রজন্মকে প্রতিনিধিত্ব করে। নবম অধ্যায়ে যারা মোহর গ্রহণ করে, তারা জেরুসালেমের ভিতরে ঘটতে থাকা ঘৃণ্য কাজগুলোর জন্য দীর্ঘশ্বাস ফেলছে এবং কাঁদছে। জেরুসালেম ঈশ্বরের মণ্ডলী।
তিন স্বর্গদূতের বার্তাগুলো শুদ্ধিকরণের প্রক্রিয়ারও একটি উদাহরণ। এই তিনটি বার্তা তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়াকে উপস্থাপন করে, এবং লেবির পুত্রদের দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতেই হলে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। তৃতীয় পরীক্ষা ভিন্ন ধরনের, কারণ এটি এমন এক পরীক্ষা যা নির্ণয় করে লেবির পুত্ররা প্রথম দুই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে কিনা। এটি এক ভবিষ্যৎবাণীমূলক লিটমাস পরীক্ষা। প্রথম পরীক্ষা হল খাদ্য সংক্রান্ত পরীক্ষা, আধ্যাত্মিক অর্থে, কারণ এতে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হওয়া নির্ভর করে এই বিষয়ে যে লেবির পুত্ররা এলিয়া চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী সেই দূত এর মাধ্যমে পবিত্র আত্মা যে বার্তা প্রদান করেন তা গ্রহণ করে কিনা।
প্রকাশিত বাক্য গ্রন্থের প্রথম পদ সেই বার্তার গাম্ভীর্যকে জোর দিয়ে তুলে ধরে। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দেশ করে যে মানব দূত, যাকে জোহন হিসেবে উপস্থাপন করা হয়েছে, যে বার্তা গির্জাগুলোর কাছে পাঠায়, সেই বার্তাটি তাকে দিয়েছিলেন গাব্রিয়েল, যিনি তা গ্রহণ করেছিলেন খ্রিস্টের কাছ থেকে, আর খ্রিস্ট তা গ্রহণ করেছিলেন পিতার কাছ থেকে। এলিয়ার বার্তা ঐশ্বরিক কর্তৃত্ব বহন করে, এবং জোহনের বার্তা অথবা এলিয়ার বার্তা অথবা অরণ্যে আহ্বানকারীর কণ্ঠস্বরকে প্রত্যাখ্যান করা মানে যীশু খ্রিস্টের প্রকাশকে প্রত্যাখ্যান করা।
দ্বিতীয় পরীক্ষা একটি চাক্ষুষ পরীক্ষা,
কারণ যখন লেবির পুত্ররা এলিয়ার বার্তাটি খেয়ে নিয়েছে, যা ছিল সেই স্বর্গদূতের হাতে, যিনি তার মহিমা দিয়ে পৃথিবীকে আলোকিত করতে নেমে এসেছিলেন, তখন তারা সেই বাইবেলীয় পদ্ধতিটি গ্রহণ করেছে, যা তাদের সময়ের নিদর্শনসমূহ সঠিকভাবে অনুধাবন করতে সক্ষম করে। ওই পদ্ধতি লেবির পুত্রদের এই উপলব্ধি দিতে সক্ষম করে যে ওই সময়ের নিদর্শনগুলি প্রমাণ করছে যে যুক্তরাষ্ট্রে গির্জা ও রাষ্ট্র একত্রিত হচ্ছে, যা পশুর প্রতিমার পরীক্ষার পরিপূর্তি। তারও চেয়ে গুরুত্বপূর্ণ হল পবিত্র সংস্কার রেখাসমূহের প্রেক্ষিতে ওই সময়ের নিদর্শনগুলোকে স্থাপন করলে সেগুলো আলফা ও ওমেগার সারমর্ম হয়ে ওঠে, আরম্ভটি সমাপ্তিকে চিত্রিত করে। পবিত্র সংস্কার রেখাসমূহ দেখিয়ে দেয় যে ঈশ্বরের লোকদের উচিত ঈশ্বরের সিলের জন্য নিজেদের প্রস্তুত করার কাজে সহযোগিতা করতে, তাদের সামর্থ্যের সবটুক করা।
অতএব হে আমার প্রিয়জনেরা, যেমন তোমরা সর্বদা আনুগত্য করেছ, শুধু আমার উপস্থিতিতেই নয়, বরং এখন আমার অনুপস্থিতিতে আরও বেশি ভয় ও কম্পন সহ তোমাদের নিজ নিজ পরিত্রাণ সাধন কর, কারণ ঈশ্বরই তোমাদের মধ্যে কাজ করেন, যাতে তোমরা তার সদিচ্ছা অনুযায়ী ইচ্ছাও করো এবং কার্যও করো। সমস্ত কাজ অসন্তোষ ও তর্ক বিতর্ক ছাড়া কর, যেন তোমরা নিন্দাহীন ও নির্দোষ ভর্ৎসনাহীন ঈশ্বরের সন্তান হও, এক বাঁকা ও বিকৃত জাতির মধ্যে, যাদের মধ্যে তোমরা জগতে আলোর মতো দীপ্ত হও। ফিলিপীয় ২:১২-১৫।
দানিয়েল, হোনানিয়া, মিশায়েল এবং আজারিয়া সংখ্যায় চারজন বিশ্বজুড়ে সপ্তম দিবস অ্যাডভেন্টিস্টদের প্রতিনিধিত্ব করেন, যারা ১১ সেপ্টেম্বর ২০০১কে প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের স্বর্গদূতের অবতরণের শনাক্তকরণ হিসেবে স্বীকার করেন এবং তারা তার হাতে থাকা গুপ্ত মান্না গ্রহণ করে তা খাওয়ার সিদ্ধান্ত নেন। খাওয়ার জন্য নির্ধারিত সেই গুপ্ত মান্না, যেমন প্রেরিত পৌল সদ্য উল্লেখ করেছেন, ঈশ্বরকে সেই গুপ্ত মান্না নির্দেশ করে, যিনি তার লোকদের মধ্যে কাজ করেন যাতে তারা তার ইচ্ছা ও সদিচ্ছা সম্পাদন করতে পারে। পৌল ফিলাডেলফিয়দের প্রতি প্রেরিত দূতের প্রতিনিধিত্ব করেন এবং তার বার্তা প্রত্যাখ্যান করা মানে ছিল মৃত্যু। দানিয়েল, হোনানিয়া, মিশায়েল এবং আজারিয়া প্রতিনিধিত্ব করেন তাদের, যারা গুপ্ত মান্না খাওয়ার সিদ্ধান্ত নেন।
এদের মধ্যে যিহুদা গোত্রের দানিয়েল, হোনানিয়া, মিশায়েল ও আজরিয়া ছিলেন। খোজাদের প্রধান তাদের নাম দিলেন দানিয়েলকে বেলতেসার, হোনানিয়াকে শোদ্রক, মিশায়েলকে মেশক আর আজরিয়াকে অবেদনগ। কিন্তু দানিয়েল মনে স্থির করলেন যে তিনি রাজার ভোজের অংশ দ্বারা কিংবা রাজা যে দ্রাক্ষারস পান করতেন তা দ্বারা নিজেকে অপবিত্র করবেন না। তাই তিনি খোজাদের প্রধানের কাছে অনুরোধ করলেন যাতে তিনি নিজেকে অপবিত্র না করেন। দানিয়েল ১:৮।
দানিয়েল সিদ্ধান্ত নেন যে তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর স্বর্গ থেকে নেমে আসা বার্তাটি খাবেন এবং বাবিলের খাদ্য ও পানীয় হিসেবে উপস্থাপিত বার্তাটিকেও প্রত্যাখ্যান করবেন। আশপেনাজ নির্ধারণ করেছিলেন যে যিহুদিয়ায় বন্দীদের মধ্যে কারা রাজার সামনে আনা হবে,
আর রাজা তার খোজাদের প্রধান আশপেনাজকে বললেন যেন সে ইসরায়েলের সন্তানদের মধ্য থেকে, রাজবংশীয় ও রাজকুমারদের মধ্য থেকে কিছুজনকে নিয়ে আসে, এমন যুবক যাদের কোনো দাগদোষ নেই, সুদর্শন, সকল জ্ঞানে পারদর্শী, জ্ঞানে চতুর, বিদ্যাবিজ্ঞানে বোধসম্পন্ন এবং যারা রাজপ্রাসাদের সেবা করতে সক্ষম, যাদেরকে কালদীয়দের বিদ্যা ও ভাষা শেখানো যেতে পারে। দানিয়েল ১:২৫।
প্রকাশিত বাক্যের প্রথম অধ্যায়ের প্রথম পদে যে কর্তৃত্বের শৃঙ্খলা নির্দিষ্ট করা হয়েছে তা অনুসরণ করলে দেখা যায় নবুখদনেজ্জর আশপেনাজকে নির্দেশ দিয়েছিলেন যিশাইয়া হিজকিয়কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন যুবকদের বেছে নিতে। আশপেনাজ বার্তাটি গ্রহণ করে পরে তা খোজাদের প্রধান মেলজারের হাতে তুলে দেন। নবুখদনেজ্জর স্বর্গীয় পিতার প্রতিনিধিত্ব করেন, আশপেনাজ খ্রিস্টের এবং মেলজার গাব্রিয়েলের প্রতিনিধিত্ব করেন। আশপেনাজ জানতেন কাদের নির্বাচন করতে হবে এবং দানিয়েল যে খাদ্য সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত নেবে তাও তিনি জানতেন, তাকে রাজার সামনে আনার আগেই।
ঈশ্বর দানিয়েলকে খোজাদের প্রধানের নিকটে অনুগ্রহ ও স্নেহের পাত্র করেছিলেন, আর খোজাদের প্রধান দানিয়েলকে বললেন, আমি আমার প্রভু রাজাকে ভয় করি, তিনিই তোমাদের খাদ্য ও পানীয় নির্ধারণ করেছেন, কারণ কেন তিনি তোমাদের সমবয়সী ছেলেদের তুলনায় তোমাদের মুখমণ্ডলকে বেশি শীর্ণ দেখবেন, তখন তো তোমরা আমাকে রাজার কাছে শিরোচ্ছেদের বিপদে ফেলবে। দানিয়েল ১:৯-১০।
এখানে মেলজার তিন স্বর্গদূতের বার্তাবলীর প্রথম ধাপটি চিহ্নিত করেন। প্রথম ধাপটি হল ঈশ্বরকে ভয় করা, যেমনটি মেলজারের নবুখদনেজ্জরকে ভয় করার মাধ্যমে উদাহৃত হয়েছে। হিব্রু শব্দ সত্য, যা হিব্রু বর্ণমালার প্রথম, ত্রয়োদশ ও শেষ অক্ষর একত্র করে গঠিত, এই প্রবন্ধগুলিতে পূর্বে প্রদর্শিত হয়েছে যে সেটি তিন স্বর্গদূতের তিন ধাপীয় পরীক্ষা প্রক্রিয়াকে উপস্থাপন করে। এভাবে একাধিক সাক্ষ্যের ভিত্তিতে স্থির করা হয়েছিল যে প্রথম স্বর্গদূতের বার্তায় তিন স্বর্গদূতের বার্তায় উপস্থাপিত তিনটি পরীক্ষার সবকটিই অন্তর্ভুক্ত ছিল। প্রথম স্বর্গদূতের বার্তাকে শাশ্বত সুসমাচার হিসাবে শনাক্ত করা হয়েছে, যা এটিকে আদমের দিন থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত একই সুসমাচার হিসেবে সংজ্ঞায়িত করে।
আর আমি দেখলাম আরেকজন স্বর্গদূত স্বর্গের মধ্যভাগ দিয়ে উড়ে যাচ্ছে। তার কাছে চিরন্তন সুসমাচার ছিল পৃথিবীতে বসবাসকারীদের এবং প্রত্যেক জাতি, গোত্র, ভাষা ও জনগণের কাছে তা প্রচার করার জন্য। সে উচ্চ স্বরে বলল, ঈশ্বরকে ভয় করো এবং তাকে মহিমা দাও, কারণ তার বিচারের সময় এসে গেছে, এবং উপাসনা করো তাকে, যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং জলের উৎসসমূহ সৃষ্টি করেছেন। প্রকাশিত বাক্য ১৪:৬-৭।
প্রথম স্বর্গদূতের বার্তার প্রথম ধাপ হল ঈশ্বরভীতি, দ্বিতীয় ধাপ হল তাকে মহিমা দেওয়া, এবং তৃতীয় ধাপ হল তার বিচারের সময়ের আগমন।
অন্য দুই স্বর্গদূতের বার্তার পরিপ্রেক্ষিতে প্রথম স্বর্গদূতের বার্তাই হল ঈশ্বরকে ভয় কর, তারপর দ্বিতীয় স্বর্গদূতের বার্তা বাবিলনের পতন ঘোষণা করে এবং প্রথম স্বর্গদূতের সঙ্গে সম্পর্কিত মিলারাইট আন্দোলনেই হোক কিংবা তৃতীয় স্বর্গদূতের আন্দোলনেই হোক, বাবিলন থেকে বেরিয়ে আসার আহ্বানই সেই পর্ব যেখানে পবিত্র আত্মার বর্ষণের প্রকাশ ঘটে। সেই সময় পর্বে সেটি মধ্যরাত্রির আহ্বান, জোরালো আহ্বান বা শেষ বৃষ্টি যেভাবেই চিত্রিত হোক না কেন, যারা বার্তা ঘোষণা করে তারা ঈশ্বরকে মহিমা দেয়। ঈশ্বরকে মহিমা দেওয়া হয় দ্বিতীয় স্বর্গদূতের বার্তার সময়েই, এবং সেই সময় পর্বটি এমন এক সময় বিন্দুর দিকে নিয়ে যায় যেখানে মিলারাইট ইতিহাসে তদন্তমূলক বিচার শুরু হয়েছিল, অথবা রবিবারের আইন সংকটে সংঘটিত বাবিলনের বেশ্যার বিচার।
মেলজারের ভয় প্রথম স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে এবং এর মাধ্যমে দশ দিনের খাদ্য সংক্রান্ত পরীক্ষার সূচনা হয়। সংখ্যা দশ নিজেও এক পরীক্ষার প্রতীক। রাজাকে ভয় পাওয়ার কথা যেমন মেলজার বলেছিল, তেমনি দানিয়েল রাজা অপেক্ষা ঈশ্বরকে অধিক ভয় করেছিল এবং বাবিলনের খাদ্যে নিজেকে অপবিত্র না করার সংকল্প করেছিল। দানিয়েল ও সেই তিনজন বিশ্বস্তের পরীক্ষার সময়কাল ছিল তিন বছর। অতএব এটি তিন স্বর্গদূতের বার্তার তিনটি ধাপকে প্রতিনিধিত্ব করে।
আর রাজা তাদের জন্য প্রতিদিনের অংশ হিসেবে রাজার খাবার ও তিনি যে মদ পান করতেন তা বরাদ্দ করলেন। এভাবে তিন বছর তাদের পুষ্ট করা হবে, যাতে সেই সময়ের শেষে তারা রাজার সামনে দাঁড়াতে পারে। দানিয়েল এক টু পাঁচ।
দানিয়েলের প্রথম অধ্যায় প্রথম স্বর্গদূতের বার্তার ক্ষমতায়নকে প্রতিনিধিত্ব করে এবং সেখানে খাদ্য সংক্রান্ত পরীক্ষার সূচনা চিহ্নিত হয়, যা মিলারাইট ইতিহাসে ছোট গ্রন্থ খাওয়ার মাধ্যমে প্রতিকায়িত হয়েছিল। দানিয়েল ও তিনজন বিশ্বস্তের পরীক্ষাকাল সেই তিন বছরের প্রারম্ভিক দশ দিনেই সম্পন্ন হয়েছিল। দশ হল পরীক্ষা প্রক্রিয়ার একটি প্রতীক, যেমন প্রাচীন ইসরায়েল তা প্রদর্শন করেছিল যখন তারা যিহোশুয়া ও কালেবের বার্তায় প্রতিকায়িত দশম পরীক্ষাকে প্রত্যাখ্যান করেছিল। এটি সিরনার মণ্ডলীতে নিপীড়নের সময়কালেও প্রতিকায়িত হয়েছে।
তুমি যে সব কষ্ট ভোগ করবে সেগুলোর কোনোটাকেই ভয় করো না। দেখ, শয়তান তোমাদের মধ্যে থেকে কিছু জনকে কারাগারে নিক্ষেপ করবে, যাতে তোমরা পরীক্ষিত হও, আর তোমরা দশ দিন ক্লেশ ভোগ করবে। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকো, আর আমি তোমাকে জীবনের মুকুট দেব। প্রকাশিত বাক্য দুই দশ।
স্মির্ণার মণ্ডলীর প্রতি উপদেশ ছিল পরীক্ষাকে ভয় না করতে, কারণ তারা যদি ঈশ্বরকে ভয় করে তবে তিনি তাদের সেই ধার্মিক ভয়কে জীবন মুকুট দিয়ে পুরস্কৃত করবেন। সেই ধার্মিক ভয় দানিয়েলের স্বর্গীয় মান্না খাওয়ার আকাঙ্ক্ষা দ্বারা প্রতিকায়িত হয়েছে।
তখন দানিয়েল মেলজারকে বললেন, যাকে খোজাদের প্রধান দানিয়েল হননিয়া মিশায়েল ও আজারিয়ার ওপর অধীক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন, অনুগ্রহ করে তোমার দাসদের দশ দিন পরীক্ষা করে দেখো। আমাদের খাওয়ার জন্য শাকসবজি এবং পান করার জন্য জল দেওয়া হোক। তারপর তোমার সামনে আমাদের মুখমণ্ডল এবং যারা রাজার নির্দিষ্ট খাবার খায় সেই যুবকদের মুখমণ্ডল দেখো, আর তুমি যেমন দেখবে তেমনই তোমার দাসদের সঙ্গে আচরণ করো। তিনি এই বিষয়ে তাদের কথায় সম্মতি দিলেন এবং তাদের দশ দিন পরীক্ষা করলেন। দানিয়েল একুশে দশ একন্তর।
প্রথম পরীক্ষাটি ছিল ঈশ্বরকে ভয় করা। মেলজার ও দানিয়েলের ঘটনায় তা প্রতীয়মান হয়, যেখানে দানিয়েল তার মনে স্থির করেছিলেন যে তিনি বাবিলীয় খাদ্য ও পানীয় নিজেকে অপবিত্র করবেন না। প্রথম স্বর্গদূতের বার্তার দ্বিতীয় উপাদান হল ঈশ্বরকে মহিমা দেওয়া, যা খাদ্যাভ্যাসের প্রভাবের একটি দৃশ্যমান প্রকাশকে নির্দেশ করে। দশ দিনের শেষে দানিয়েল ও সেই তিনজন বীর তাদের শারীরিক চেহারার মাধ্যমে ঈশ্বরকে মহিমা দিয়েছিলেন।
আর দশ দিনের শেষে দেখা গেল যারা রাজা নির্ধারিত খাবার খেত সেই সমস্ত যুবকদের চেয়ে তাদের চেহারা আরও সুন্দর ও দেহ আরও পুষ্ট। তখন মেলজার তাদের বরাদ্দকৃত খাবার এবং যে মদ তারা পান করার কথা ছিল তা সরিয়ে নিয়ে তাদের শাকসবজি দিলেন। এই চার যুবকের বিষয়ে ঈশ্বর তাদের সব রকম বিদ্যা ও প্রজ্ঞায় জ্ঞান ও দক্ষতা দান করলেন, আর দানিয়েল সব দর্শন ও স্বপ্ন বুঝতে পারতেন। দানিয়েল এক পন্দ্র সাত্র।
চারজন যুবক আহারের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, যেখানে আদম ও ইভ পতিত হয়েছিলেন, এবং যা খ্রিস্ট তার বাপ্তিস্মের পরপরই যে প্রথম পরীক্ষার মোকাবিলা করেছিলেন তারই প্রতিনিধিত্ব করেছিল। খ্রিস্টের বাপ্তিস্ম ছিল তার ভবিষ্যৎবাণীমূলক ধারার প্রথম বার্তার ক্ষমতায়ন। এটি অরণ্যে ধ্বনিত কণ্ঠস্বর যে বার্তা ঘোষণা করেছিল তাকে শক্তি দিয়েছিল ও অনুমোদন করেছিল। তারপর দানিয়েল ও তিনজন বিশ্বস্তের মতো
খ্রিস্টকে ৪০ দিন আহারের বিষয়ে পরীক্ষা করা হয়েছিল, যেমন দানিয়েলকে ১০ দিনের জন্য করা হয়েছিল। দানিয়েল ও খ্রিস্ট দেবদূতের হাতে থাকা গুপ্ত মান্নার পরীক্ষাকে প্রতিকায়িত করছিলেন, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অবতীর্ণ হয়েছিল। খ্রিস্টের জন্য এবং দানিয়েলের জন্য এরপর আরও দুইটি পরীক্ষা ছিল। দ্বিতীয় পরীক্ষাটি ছিল যেখানে দানিয়েল ও তিনজন বিশ্বস্ত তাদের মুখমণ্ডলের দীপ্তি দ্বারা ঈশ্বরকে মহিমান্বিত করেছিলেন। খ্রিস্টের খাদ্য সংক্রান্ত পরীক্ষার পরবর্তী পরীক্ষাটিও মহিমার প্রতিনিধিত্ব করেছিল।
আর শয়তান তাকে বলল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরকে আদেশ দাও যেন এটি রুটি হয়ে যায়। আর যীশু তাকে উত্তর দিয়ে বললেন, লেখা আছে, মানুষ কেবল রুটি দ্বারা নয় ঈশ্বরের প্রত্যেক বাক্য দ্বারা বাঁচবে। আর শয়তান তাকে একটি উচ্চ পর্বতে নিয়ে গিয়ে এক মুহূর্তে তাকে বিশ্বের সমস্ত রাজ্য দেখাল। আর শয়তান তাকে বলল, এই সমস্ত কর্তৃত্ব এবং তাদের মহিমা আমি তোমাকে দেব, কারণ তা আমাকে সমর্পণ করা হয়েছে এবং আমি যাকে ইচ্ছা তাকে তা দিই। অতএব যদি তুমি আমাকে উপাসনা কর তবে সবই তোমার হবে। আর যীশু উত্তর দিয়ে তাকে বললেন, দূরে সরে যা শয়তান, কারণ লেখা আছে, তুমি তোমার প্রভু ঈশ্বরকে উপাসনা করবে এবং কেবল তাকেই সেবা করবে। মথি ৪:৩-৮।
খ্রিস্ট খাদ্য সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শয়তান তখন পৃথিবীর সব রাজ্যের গৌরব প্রস্তাব করল, কিন্তু খ্রিস্ট তার বদলে সকল রাজাদের রাজাকে মহিমান্বিত করার পথই বেছে নিলেন। আদম ও হব্বা প্রথম পরীক্ষায় ব্যর্থ হলেন এবং সঙ্গে সঙ্গেই ডুমুর পাতায় তাদের মুখমণ্ডল আড়াল করার চেষ্টা করলেন, কারণ তারা আর ঈশ্বরের গৌরব প্রদর্শন করছিলেন না, যা তাদের পূর্বে পরিধেয় আলোর বস্ত্র দ্বারা প্রতিনিধিত্ব করা হতো। যখন দানিয়েল এবং তিনজন বিশ্বস্ত খাদ্য সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন তাদের দেওয়া হল সমস্ত শিক্ষা ও প্রজ্ঞায় জ্ঞান ও দক্ষতা, এবং দানিয়েল সকল দর্শন ও স্বপ্ন সম্পর্কে বোধ লাভ করেছিলেন।
তারা দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হল, যা ছিল মেলজার পরিচালিত একটি চাক্ষুষ পরীক্ষা। মিলারাইট ইতিহাসে দ্বিতীয় স্বর্গদূতের বার্তা, উইলিয়াম মিলারের দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্ত অরণ্যে আহ্বান জানানো কন্থুয়ের বার্তাটিকে যারা গ্রহণ করেছিল এবং যারা প্রত্যাখ্যান করেছিল তাদের মধ্যে পার্থক্য চিহ্নিত করেছিল। ভবিষ্যৎবাণীমূলকভাবে তখন মিলারাইট আন্দোলন প্রোটেস্ট্যান্টবাদের দৃশ্যমান ও একমাত্র সত্য সিং হয়ে ওঠে, আর যারা বার্তা ও আন্দোলনকে প্রত্যাখ্যান করেছিল তারা রোমের কন্যা হয়ে গেল। তারা ছোট বইয়ের বদলে বাবিলনের খাদ্য খাওয়া ও মদ পান করা বেছে নিয়েছিল। তিন বছরের শেষে দানিয়েল ও তার যোগ্য সহচরদের নেবুকাদনেজারের সামনে পরীক্ষিত হতে আনা হল।
অতঃপর সেসব দিনের শেষে, যেগুলির পর রাজা তাদের উপস্থিত করিতে বলিয়াছিলেন, খোজাদের প্রধান তাদের নেবুখদনেজ্জরের সম্মুখে উপস্থিত করিল, আর রাজা তাদের সঙ্গে কথা বলিলেন, এবং সকলের মধ্যে দানিয়েল, হন্নিয়া, মিশাইল ও আজরিয়ার তুল্য আর কেউ পাওয়া গেল না। অতএব তাহারা রাজার সম্মুখে দাঁড়াইল, আর জ্ঞান ও বুদ্ধি বিবেচনার সমস্ত বিষয়ে যেসব বিষয়ে রাজা তাদের নিকট জিজ্ঞাসা করিলেন, তিনি তাদেরকে তার সমুদয় রাজ্যের সকল জাদুকর ও জ্যোতিষীর তুলনায় ১০ গুণ উত্তম বলিয়া পাইলেন। আর দানিয়েল রাজা কোরেশের প্রথম বর্ষ পর্যন্ত থাকিলেন। দানিয়েল ১:১৮ বয়স্কিন।
দানিয়েল ও তিন বীর পুরুষ ১০ দিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, এবং চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে দেখা গেল তারা অন্য সবার তুলনায় ১০ গুণ বেশি জ্ঞানী।
দানিয়েল ও প্রকাশিত বাক্য এই দুই পুস্তক নিয়ে গঠিত গ্রন্থে প্রথম স্বর্গদূতের বার্তার প্রথম উল্লেখটি দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায়ে, এতে প্রকাশিত বাক্য ৪:১০ অধ্যায়ের প্রথম স্বর্গদূতের সঙ্গে অভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এটি প্রকাশিত বাক্যের প্রথম পদে প্রথম উল্লিখিত সত্যটিকে সমর্থন করে, কারণ নেবুখদনেজর আশপেনাজকে একটি বার্তা দিয়েছিলেন। আশপেনাজ সেই বার্তাটি মেলজারকে দিয়েছিলেন, আর মেলজার পরে দানিয়েলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তেমনি পিতা খ্রিস্টকে একটি বার্তা দিয়েছিলেন, খ্রিস্ট সেই বার্তাটি গাব্রিয়েলকে দিয়েছিলেন, আর গাব্রিয়েল পরে জোহনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
যে বার্তাটি পৌঁছে দেওয়া হচ্ছে, যা এখন সিলমোহর খুলে প্রকাশ করা হচ্ছে, তা পিতার তার মণ্ডলীর সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটি চিহ্নিত করে। তার মণ্ডলীর জন্য পিতা যে প্রথম বিষয়টি চিহ্নিত করতে চান তা হল তিন স্বর্গদূতের তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়া। ঈশ্বরের ভাববাণীমূলক বাক্য
এই প্রক্রিয়াটিকে একাধিক ভাববাণীর ধারার মাধ্যমে এবং মিলারাইটদের ইতিহাসের মাধ্যমেও অত্যন্ত যত্নের সঙ্গে বিশদভাবে তুলে ধরেছে। এই সত্যগুলো সেই গোপন মান্নার একটি অপরিহার্য উপাদান, যা স্বর্গদূতের হাতে ছিল যখন তিনি বিগেরো সেপ্টেম্বর ২০০১ সালে অবতরণ করেছিলেন।
প্রথম পরীক্ষা উত্তীর্ণ না হলে দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না, অতএব তা উত্তীর্ণ হওয়াও যায় না। এই সত্যটি খ্রিস্ট ও মিলারাইটদের ইতিহাসে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ী দ্বিতীয় পরীক্ষা, যার মাধ্যমে সিস্টার হোয়াইটের ভাষায় আমাদের চিরন্তন পরিণতি নির্ধারিত হবে, তিনি আরও বলেন, এটি সেই পরীক্ষা যা আমাদের মোহারিত হওয়ার আগে উত্তীর্ণ হতে হবে। সেই পরীক্ষাটি এখন প্রায় সমাপ্তির পথে।
দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়টি পশুর মূর্তির পরীক্ষার বিষয়, তাই অধ্যায়টি একটি বৃহৎ মূর্তিকে কেন্দ্র করাই যথার্থ, এবং দানিয়েল সেই পরীক্ষা চিনতে পেরেছিলেন কেবল এই কারণে যে তিনি খাদ্য সংযমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং বোধ ও জ্ঞানে দশগুণ অধিক আশীর্বাদ লাভ করেছিলেন। এলেন হোয়াইটের লেখায় যেমন পরীক্ষার বিষয়ে সতর্কবার্তা রয়েছে, তেমনি দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের মূর্তির পরীক্ষা জীবন বা মৃত্যুর পরিণতি নির্দেশকারী এক পরীক্ষা।
এই কারণে রাজা রাগান্বিত ও অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বাবিলের সমস্ত জ্ঞানী লোকদের হত্যা করার আদেশ দিলেন, এবং ফরমান জারি হল যে জ্ঞানী লোকদের হত্যা করা হবে, আর তারা দানিয়েল ও তার সঙ্গীদেরও হত্যা করার জন্য সন্ধান করতে লাগল। দানিয়েল ২:১২-১৩।
দানিয়েল গ্রন্থের প্রথম অধ্যায়ে কয়েকটি অন্যান্য ভবিষ্যৎবাণী সংক্রান্ত বিষয় রয়েছে যেগুলো আমাদের আলোচনা করা প্রয়োজন, এবং আমরা সেসব বিষয়ে পরবর্তী প্রবন্ধে আলোচনা অব্যাহত রাখব।
আমি দেখলাম একদল লোক যারা সতর্ক প্রহরায় ও অটলভাবে দাঁড়িয়ে আছে, সমাজের প্রতিষ্ঠিত বিশ্বাসকে অস্থির করতে চায় এমনদের কোনো প্রশ্রয় দিচ্ছে না। ঈশ্বর তাদের প্রতি সন্তোষ প্রকাশ করলেন। আমাকে তিনটি ধাপ দেখানো হল, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তা। আমার সঙ্গে থাকা স্বর্গদূত বললেন, ধিক তার যে এই বার্তাগুলোর কোনো ইট নাড়াবে বা একটি পেরেকও সরাবে। এই বার্তাগুলোর সঠিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মাদের পরিণতি নির্ভর করে এগুলো যেভাবে গ্রহণ করা হয় তার ওপর। আমাকে আবার এই বার্তাগুলোর মধ্য দিয়ে নামিয়ে আনা হল এবং আমি দেখলাম ঈশ্বরের লোকেরা কি বিরাট মূল্য দিয়ে তাদের অভিজ্ঞতা অর্জন করেছে। এটি অর্জিত হয়েছে বহু কষ্ট ও কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে। ঈশ্বর তাদের ধাপে ধাপে পরিচালিত করেছিলেন যতক্ষণ না তিনি তাদের এক সুদৃঢ় অচঞ্চল প্ল্যাটফর্মের ওপর স্থাপন করেছিলেন। আমি দেখলাম কিছু ব্যক্তি প্ল্যাটফর্মটির কাছে এসে ভিত্তি পরীক্ষা করছে। কেউ কেউ আনন্দে সাথে সাথে তাতে উঠল, আর কেউ কেউ ভিত্তির ত্রুটি খুঁজতে শুরু করল। তারা চাইছিল উন্নতি সাধন করা হোক, যাতে প্ল্যাটফর্মটি আরও পরিপূর্ণ হয় এবং মানুষ অনেক বেশি সুখী হয়। কেউ কেউ তা পরীক্ষা করার জন্য প্ল্যাটফর্ম থেকে নেমে এসে ঘোষণা করল যে এটি ভুলভাবে বসানো হয়েছে। কিন্তু আমি দেখলাম প্রায় সবাই প্ল্যাটফর্মের ওপর অটল দাঁড়িয়ে আছে এবং যারা নেমে গিয়েছিল তাদের অভিযোগ থামাতে অনুরোধ করছে, কারণ ঈশ্বর ছিলেন প্রধান নির্মাতা আর তারা তার বিরুদ্ধেই লড়ছিল। তারা ঈশ্বরের বিস্ময়কর কার্যসমূহ বর্ণনা করল যা তাদেরকে সেই দৃঢ় প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছিল, এবং ঐক্যবদ্ধ হয়ে আকাশের দিকে চোখ তুলে উচ্চস্বরে ঈশ্বরকে মহিমা দিল। এর প্রভাবে যারা অভিযোগ করেছিল এবং প্ল্যাটফর্ম ছেড়ে নেমে গিয়েছিল তাদের মধ্যে কিছুজন প্রভাবিত হল এবং তারা বিনম্র চেহারায় আবার তাতে উঠে এল।
আমার দৃষ্টি খ্রিস্টের প্রথম আগমনের ঘোষণার দিকে ফেরানো হল, যখন যীশুর পথ প্রস্তুত করতে এলিয়ার আত্মা ও শক্তিতে পাঠানো হয়েছিলেন। যারা যোহনের সাক্ষ্য প্রত্যাখ্যান করেছিল তারা যীশুর শিক্ষায় উপকৃত হয়নি। তার আগমন যে বার্তা পূর্বেই ঘোষণা করেছিল সে বার্তার বিরুদ্ধে তাদের বিরোধিতা তাদের এমন অবস্থায় রেখেছিল যে তিনি মসিহা এ কথা প্রমাণ করার সবচেয়ে শক্তিশালী প্রমাণও তারা সহজে গ্রহণ করতে পারেনি। শয়তান যোহনের বার্তা যারা প্রত্যাখ্যান করেছিল তাদেরকে আরও দূর নিয়ে গেল খ্রিস্টকে প্রত্যাখ্যান করতে এবং তাঁকে ক্রুশবিদ্ধ করতে। এতে করে তারা নিজেদেরকে এমন অবস্থায় রাখল যে পেন্টেক্সটের দিনে যে আশীর্বাদ তাদেরকে স্বর্গীয় পবিত্রস্থানে প্রবেশের পথ শেখাতে পারত তা তারা গ্রহণ করতে পারল না। মন্দিরের পর্দা ছিঁড়ে যাওয়া দেখিয়ে দিল যে ইহুদিদের বলিদান ও রীতিনীতি আর গৃহীত হবে না,
মহান বলিদান ইতিমধ্যেই নিবেদিত ও গ্রহণ করা হয়েছে এবং পেন্টেক্সটের দিনে অবতীর্ণ পবিত্র আত্মা শিষ্যদের মনকে পার্থিব পবিত্র স্থান থেকে স্বর্গীয় পবিত্র স্থানে নিয়ে গেল, যেখানে যীশু নিজের রক্ত দ্বারা প্রবেশ করেছিলেন, যাতে তিনি তার প্রায়শ্চিত্তের সুফল শিষ্যদের ওপর ঢেলে দেন। কিন্তু ইহুদিরা সম্পূর্ণ অন্ধকারে রয়ে গেল। পরিত্রাণের পরিকল্পনা সম্বন্ধে তারা যে আলো পেতে পারত তা সবই তারা হারাল, এবং তবুও তাদের নিরর্থক বলিদান ও উৎসর্গের ওপরই ভরসা করল। স্বর্গীয় পবিত্রস্থান পার্থিব পবিত্রস্থানের স্থান নিয়েছে, তবু তারা এই পরিবর্তনের কোনো জ্ঞানই রাখেনি। অতএব পবিত্র স্থানে খ্রিস্টের মধ্যস্থতার দ্বারা তারা উপকৃত হতে পারল না। অনেকেই আতঙ্ক ভরে তাকায় ইহুদিদের সেই কার্যপন্থার দিকে, যাতে তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করে এবং ক্রুশবিদ্ধ করেছিল, এবং তার লাঞ্ছনার ইতিহাস পড়তে পড়তে তারা মনে করে যে তারা তাঁকে ভালোবাসে এবং পিতরের মতো তাকে অস্বীকার করত না বা ইহুদিদের মতো তাকে ক্রুশবিদ্ধও করত না। কিন্তু যিনি সবার হৃদয়ে পড়েন, সেই ঈশ্বর তাদের যিশুর প্রতি যে প্রেম অনুভব করার দাবি তারা করেছিল সেটিকে পরীক্ষায় এনেছেন। সমগ্র স্বর্গ প্রথম স্বর্গদূতের বার্তার গ্রহণকে গভীরতম আগ্রহে লক্ষ্য করেছিল, কিন্তু অনেকে, যারা যিশুকে ভালোবাসে বলে স্বীকার করত এবং ক্রুশের কাহিনী পরে অশ্রুপাত করত, তার আগমনের সুসমাচারকে বিদ্রূপ করল। আনন্দের সঙ্গে বার্তাটি গ্রহণ করার বদলে তারা একে ভ্রান্তি বলে ঘোষণা করল। তারা তার আবির্ভাবকে যারা ভালোবাসত তাদের ঘৃণা করল এবং গির্জা থেকে তাদের বের করে দিল। যারা প্রথম বার্তাকে প্রত্যাখ্যান করেছিল তারা দ্বিতীয়টির দ্বারা কোনো উপকার পেতে পারল না, তেমনি তারা মধ্যরাত্রির আর্তনাদ দ্বারা, যা তাদেরকে বিশ্বাসের দ্বারা যিশুর সঙ্গে স্বর্গীয় পবিত্র স্থানের অন্তঃপবিত্র স্থানে প্রবেশের জন্য প্রস্তুত করার কথা ছিল, কোনো উপকার পায়নি। আর পূর্বের দুইটি বার্তা প্রত্যাখ্যান করার দ্বারা তাদের বোধ এতটাই অন্ধকার হয়ে গেছে যে অন্তঃপবিত্র স্থানে প্রবেশের পথ দেখানো তৃতীয় স্বর্গদূতের বার্তায় তারা কোনো আলোই দেখতে পায় না। আমি দেখলাম, যেমন ইহুদিরা যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল, তেমনি নামমাত্র গির্জাসমূহ এই বার্তাগুলিকে ক্রুশবিদ্ধ করেছে। অতএব অন্তঃপবিত্র স্থানে প্রবেশের পথ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই এবং সেখানে যিশুর মধ্যস্থতার দ্বারা তারা কোনো উপকার পেতে পারে না। ইহুদিদের মতো, যারা তাদের নিরর্থক বলিদান পেশ করত, তারাও যিশু যে কক্ষটি ত্যাগ করেছেন সেই কক্ষের উদ্দেশ্যে তাদের নিরর্থক প্রার্থনা উত্থাপন করে, এবং শয়তান এই প্রতারণায় সন্তুষ্ট হয়ে ধর্মীয় চরিত্র ধারণ করে এবং তার শক্তি, তার চিহ্ন ও মিথ্যা আশ্চর্যকর্মের দ্বারা কাজ করে, এই সঘোষিত খ্রিস্টানদের মনকে নিজের দিকে নিয়ে যায়, তাদেরকে তার ফাঁদে দৃঢ়ভাবে আবদ্ধ করার জন্য। প্রারম্ভিক লেখাবলী 25:8-26